আচ্ছা মহারাজ, আমরা গত বছরে লাভ করেছিলাম যে প্রত্যেক মঠে তারা টাকা কিছু কিছু দিলেন, করা হয়েছিল, তার মধ্যে দু চারজন এনেছে, তো নিয়ে নিয়ে
নিয়ে আমার টাকা চেয়েছিলেন, দিয়ে দিলাম,
আমি আজকে দিয়ে দিচ্ছি। আর ওই বলছি সব ওখানে 10,000 দিয়ে দিতে, ওখানে বালেশ্বরে আরম্ভ করেছে, একটা ছাদ হয়ে গেলে তারা ঠাকুর ভিতরে নিয়ে যেতে পারে, তো 10,000 টাকা ছিল, আমি বলেছিলাম যে আচ্ছা দিয়ে দিবে, তাহলে এর মধ্যে থেকে দিয়ে দিব, আর কিভাবে তা রাখা হবে আর কিরকম দেওয়া হবে। মহারাজ একটু অসুবিধা হচ্ছে না,
আমি কত 31 তারিখে যাচ্ছি, 31 তারিখে সকালবেলা যাত্রা
করবো,
আপনি
এখান থেকে বর্ধমান যাচ্ছেন, বর্ধমান থেকে 1 তারিখে দুর্গাপুরে যাচ্ছেন, দুর্গাপুর থেকে 2 তারিখে কলকাতায় ফিরছেন, এই পর্যন্ত শুনে নিয়েছি।
5 তারিখে চলে যাব,
5 তারিখে দিল্লি যাবেন, ফ্লাইটে, আচ্ছা, তো ওটা শুনে নি, আপনিও বললেন যে 2 তারিখে যাবো, আমি আপনার সঙ্গে দেখা হবে কিনা, আমি বললাম তো ও গেছে কলকাতা থেকে ফিরলে বোঝা যাবে, ওখানকারে গন্ডগোল হয়ে গেছে, ফটকা নেই তো কি হবে, তো ওখান থেকে যদি বলে দিয়েছো যে আপনি যেখানে থাকেন, যেখানে বেশি সময় থাকেন সেখানে চলে যান, আর এমনি জেনারেল ওষুধ খেলেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আর কলকাতার ডাক্তার সে নার্সিং হয়ে এখন,
আর ওখানকার ডাক্তার চলে গেছে,
কলকাতার ডাক্তার সে নার্সিং হয়ে ভর্তি, ওই যেগুলো ওই কোথায় কোথায় কি হবে কোন কোন মঠে, তার একটা লিস্ট আমাকে একটা লিখে দিতে বলুন কাছে।
হয়ে গেল, যদি আমরা নিষ্কিঞ্চন না হতে পারি ভজন সম্ভব নয়, এখন নিষ্কিঞ্চন কাকে বলে, পাণ্ডবগণ অম্বরীশ মহারাজ, গোপগণ, নন্দ বাবা ইত্যাদি অকিঞ্চন না সকিঞ্চন বলতো, পাণ্ডবগণ নিষ্কিঞ্চন নাকি সকিঞ্চন, সকিঞ্চন তো কেন, তার কত বড় রাজ্য, স্ত্রী আছে, পুত্র আছে, ধন সম্পত্তি রয়েছে, তথাপি তিনি নিষ্কিঞ্চন কেন, আপনি চুপচাপ দেখুন তো, পরে আসবেন আর সব ব্যক্তি ব্যস্ত করবেন লোক, চুপচাপ যেখানে আছেন সেখানে বসুন, নিষ্কিঞ্চন, যার একমাত্র ধন হচ্ছেন ভগবান কৃষ্ণ, এই তারা কিছু নাই। তাদের উপর থেকে দেখলে মনে হচ্ছে যে এত আছে কিন্তু কিছুই নেই, যা কিছু আছে কৃষ্ণের সেবার জন্য। আর কৃষ্ণের সেবার জন্য তৎক্ষণাৎ এক মুহূর্তে সবগুলি ছেড়ে দিতে পারে। উপর থেকে কিন্তু মনে হচ্ছে যে পাণ্ডবগণের কাছে কিছু আছে, অমৃতের কাছে কিছু আছে, কিন্তু কিছুই নেই। একমাত্র তাহলে রূপসনাতন ওই রকম নিষ্কিঞ্চন, এই জন্য কবি পরমত তাহাকে বলছেন ওটাকে দূরে রাখো। অকিঞ্চন নিষ্কিঞ্চন কবি কবিতা অকিঞ্চন অকিঞ্চন দূরে রাখলে না পৌঁছান কৃষ্ণ ছাড়া আর কিছু যার কাছে নেই, এরা হচ্ছে অকিঞ্চন। আর মানে নয় পুরুষ হয়ে নিষ্কিঞ্চন হয়েছে, এটা নয় পুরুষ। এই জন্য যার কাছে কিছুই নাই ওপর থেকে মনে হয় যে রকম হচ্ছে দুর্গাটা কি কৃষ্ণ বলছেন না, কৃষ্ণ কোনদিন মেয়ে দেখতে দেখেন কি কিরকম শব্দ দুর্গাশা ঋষি কোন আহার করেন নাই, এটা কিরকম সম্ভব? এই জন্য বৈষ্ণবম নিষ্কিঞ্চন, স্বর্ণাবতের অকিঞ্চনের এটাই লক্ষণ। তার মধ্যে প্রবেশ হয় আত্মসমর্পণ, আত্মসমর্পণ, আত্মসমর্পণ করিয়া নাকি স্মরণ লইয়া দিয়ে করে আত্মসমর্পণ। তারপরে কৃষ্ণ তাহার করে আত্মসমাপ ইত্যাদি আছে আমার মনে হচ্ছে। কিন্তু এই দীক্ষা যে বর্তমান আমাদের পদ্ধতি ওটা দীক্ষা নয়, ওটা বিশ্বরূপী সেই যে দীক্ষা তার সম্বন্ধে ওটা বলা হয়েছে, ওটা সত্যি সত্যি ওটা হয়ে যায়। এই জন্য রূপ সনাতন তাহারা এইখানে বসে জানো করে বস অনেক ঠিক আছে, নিচে সামনে একটু দেখুন এখানে চলে আসে। এই জন্য রূপ সনাতন রূপ কি করলেন, সমস্ত গুলিকে প্রত্যাগ করে আসলেন, এক পয়সাও এক কৌড়ি লেন নেই চলে আসলেন। প্রয়াগেন্দ্র সিং যখন পৌঁছলেন মহাপ্রভু ওখানে আছেন, দুজনের দেখা কবি করলেন রূপ গোস্বামী সম্বন্ধে তিনি বর্ণন করছেন। প্রিয়স্বরূপে দ্বৈতস্বরূপে প্রেমস্বরূপে সহজাতিরূপে নিজানরূপে প্রভুরেকরূপে ততানরূপে স্ববিলাসরূপে রূপ গোস্বামী আর কবিকর্ণ ঘোষ, রূপ গোস্বামী সম্বন্ধে আপনারা জানেন, কবিকর্ণ গোস্বামী যখন ছোট বাচ্চা ছিলেন তার পিতা ঠাকুর শিবানন্দ সেন মহাপ্রভু পাশে তিনি দিলেন, তিনি কিছুই বলতে পারেন বাচ্চা ছেলে, মহাপ্রভু অঙ্গুষ্ঠ ধরে চুষতে লাগল। যখন কিছু বলে নেয় তখন মহাপ্রভু যে কিছু বলো এত কৃপা দেখেছে, এমন সুন্দর করে লোক সবগুলি বলতে লাগলো ঝরঝর করে, এমন সুন্দর দার্শনিক আর অলঙ্কার অনুপ্রাস নিয়ে বলতে লাগলো যে সকলই আত্মপিত। তিনি রূপ গোস্বামী সম্বন্ধে তাহার বহু গুলি গ্রন্থ আছে, তার মধ্যে বৃন্দাবন আনন্দ বৃন্দাবন আর বহু হাই স্ট্যান্ড। তিনি কৃষ্ণের বিরহ লীলা বর্ণন করেন না, যে কৃষ্ণ চলে গেলেন মথুরা দ্বারকা বলি আমি এটা বর্ণন করতে পারব না। তো তিনি বলছেন প্রিয়স্বরূপে দ্বৈতস্বরূপে, মানে কি প্রিয়স্বরূপে, স্বরূপ গোস্বামীর প্রিয় যশ প্রিয়স্বরূপে, স্বরূপ গোস্বামী প্রিয় যশ রূপ গোস্বামী
রূপানুগ বলি। স্বরূপই হচ্ছেন আমাদের আদি গুরু, তাহার অত্যন্ত প্রিয়। এই জন্য প্রিয় স্বরূপে স্বরূপে প্রিয়, স্বরূপের প্রিয় মানে কি, যেরকম রঘুনাথ দাস গোস্বামী স্বরূপের প্রিয়। আমার মনে হয় যে সে চৈতন্য মহাপ্রভু তার পরবর্তীকালেতে যে যে সমস্ত বৈষ্ণবগণকে দায়িত্ব দিয়েছিলেন তার মধ্যে সব দামোদরকে ভক্তি রস প্রচার করতে বলেছিলেন, আর এই দায়িত্ব তিনি রূপ গোস্বামীকে স্বরূপ দামোদর দিয়ে তার সবকিছু ভাব তার মধ্যে সংকলিত হয়ে জগতে সে প্রচারিত হচ্ছে। এই জন্য স্বরূপে তিনি অত্যন্ত প্রিয়। স্বরূপ গোস্বামীর ভাব যাওতি সব প্রস্ফুটিত হয়েছে রূপে, অতএব রূপের অনুগত বললে স্বরূপ দামেরও বোঝায়। কিন্তু রূপ গোস্বামী এমন জিনিস কতগুলি প্রকাশ করেছেন যে গ্রন্থ ইত্যাদিতে স্বরূপ নামক সেইগুলি প্রকাশ করেন, কারণ স্বরূপ গোস্বামী হচ্ছেন ললিতা, তিনি নায়িকা, আর ইনি হচ্ছেন রূপ গোস্বামী রূপমঞ্জরী, তার অনুগতা মঞ্জরী মধ্যে, মঞ্জরীর মধ্যে দুজন নিত্য সখী আপ্রাণ সখী, এরা কোনদিন নায়িকার কোন পদ অভিলাষ করেন, যদিও নায়িকার যোগ্য। অতএব তিনি নায়িকা স্বরূপ, তাহার নিজের ভাব হচ্ছে নায়িকা উচিত, যেরকম হয়তো উন্নার আছে, শ্রীমতী রাধিকার আছে, এইটা কেন তো দূর করেন আমার কাশি আছে। অতএব স্বরূপের অনুগত বললে দলিতা বিশাখার অনুগত হতে সেই জীব গ্রহণ করতে পারে, বুঝতে পারছ? দলিতা সখীর নায়কত্ব রাধারানীর ওই রকম হচ্ছে সমকক্ষ, নায়িকা রূপে তারা হতে পারে না জীব। রূপ গোস্বামী যদিও ওই রকম নায়িকোচিত সমস্ত গুণ নিয়ে আছেন, তথাপি তিনি তাহার সখী, সখী মানে তাহার দাসী, পাল্য দাসী ভাব। ললিতার সখী পাল্য দাসী ভাব আসবে না, বরাবরই এমনকি রাধাকৃষ্ণ দুজনকে শাসন করতে পারে প্রগল্ভ ভাবের জন্য। রাধা মুকুন্দ পদ সম্ভব মর্মবিন্দু নির্মন্থন দেহ লক্ষা উত্তঙ্গ সৌহদ বিশেষ প্রগল্ভ দেবী নৈ সুললিতাং। এই জন্য তাহার অনুগত বলতে হয়ে গেলে কি সেটি নাইকোচিত ভাব হয়ে যাবে, ললিতার ভাব আসবে, জীবটা এর অধিকার রাখে। কিন্তু পাল্যদাস ইত্যাদি ভাবে সখীর অনুগত হয়ে এই ভাবটা তিনি রাখতে পারে। আর চিত্ত তোমরা নিয়ে যান, এই জন্য আমরা রূপানুগত, আমরা মানে আমি রূপানুগণ হয় আমাদের গুরুবর্গ রূপান, যদি কোনোদিন কোটি কোটি জন্মেতে আমাদের সৌভাগ্য হয় তাহলে আমরা রূপানুগ হতে পারি, কিন্তু রূপানুগ হওয়া না আমাদের জীবনের উদ্দেশ্য, ভজনের উদ্দেশ্য হচ্ছে সেইটি যেন আমরা রূপানুগ হতে পারি। কম রূপানুগ যে কি জিনিসটা বুঝতে পারি, রূপ গোস্বামীর নিজ হৃদয়গত যে ভাব, তার হৃদয়গত ভাব ভক্তির স্বামী সিন্ধু ইত্যাদি উলজন বেলমণিতে যে বর্ণন করছে ওটা না, ওটা তো সকলের জন্য এটা বলেছেন, কিন্তু তার মধ্যে থেকে তাহার নিজস্ব যে ভাব তাহার অনুগামী যে সে হবে রূপানুগ, ওদেরকে বলা হবে রাগানুগা। যারা ভক্তির স্বামী সিন্ধু অনুগত হয়ে পঞ্চরসের সেবা যারা করতে চায় তাদেরকে বলে কি রাগানুগা, যদি অনুগত যথার্থ যদি ভজন করে তাহলে রাগানুগার মধ্যে সকলই রূপানুগ হবে এটা কোন নিশ্চয়তা নেই, কিন্তু রূপানুগ যারা হবে তারা নিশ্চিত রূপে সে রাগানুগা হবেই, বুঝতে পারছ? যারা রাগানুগা যাদের মধ্যে রাগ হয়েছে আর ওর ভাব নেবার জন্য চেষ্টা করে ভজন করছে শান্ত দাস সুখ বা সল্য মধু যে কোন ভাব না, যাদের লোভ উৎপন্ন হয়েছে নিষ্ঠা রুচি আসক্তি এবং ভাব পর্যন্ত গিয়েছে তাহাদেরকে রাগানুগা বলা হবে। আর যারা রূপ গোস্বামী ওই রাগানুগার মধ্যেও রূপ গোস্বামীর যে নিজস্ব যে ভাব সেগুলো যে ভাবতে শ্রীমতী রাধিকা কৃষ্ণের সেবা করেন, দুজনে সেবা করলেও তাহার টেন্ডেন্সি হচ্ছে শ্রীমতী রাধিকার সেবা, রাধা রানীর বিশেষ অনুভব, সেই যে তাহার নিজের হৃদগত যে ভাব যারা অনুগমন করবে তারা হচ্ছে অনুগমন মানে অভিসাধন করছে, নেতা রাগাত্মিক হয়ে যাবে। রাগাত্মিক আর রাগানুগার মধ্যে বহু অন্তর, রাগানুগা বিভাজন করছে সাধন নিম্ন ভাবে, কিন্তু যারা রাগাত্মিক জন তারা একেবারে প্রবেশ করে গেছে বিকাশ, এটা দুজনের মধ্যে অন্তর। ওটা আত্মাতে রাগ আর এই হচ্ছে আমি রাগ হওয়ার জন্য আমি চেষ্টা করছি, এটা দুজন। আর এর মধ্যে ওই নিত্য সখী প্রাণ সখীর অন্তর্গত যে মঞ্জরীগণ তাহাদের অনুগত ভাব বিশেষ করে রূপ গোস্বামী কিরকম ভাব এটা বুঝল, শ্রীরূপ মঞ্জরী করার্চিত পাদ পদ্ম গোষ্ঠেন্দ্র নন্দন ভুজার্চিত মস্তিকায়া হা মোদত কনক গৌরী পদার বিন্দ সম্বাহনানি সনকৈস্তব কিং করিষ্যে। কি তাৎপর্য, শ্রীরূপ মঞ্জরী করার্চিত পাদ পদ্ম শ্রীমতী রাধিকা কোন সময় কোন বৃন্দাবনে কুঞ্জেতে ক্লান্ত হয়ে আর কৃষ্ণের কোলেতে তিনি মস্তক দিয়েছেন, কৃষ্ণ সম্বাহন করছেন, আর মঞ্জরী পাদতলে বসে তাহার পাদ সম্বাহন করছেন, কার? শ্রীমতী রাধিকা। এই সময়তে রঘুনাথ দাস গোস্বামী প্রার্থনা করছেন বিলাপ কুসুমাঞ্জলিতে, সে রূপ মঞ্জরী কর অর্চিত পাদ পদ্ম গোষ্ঠেন্দ্র নন্দন ভুজার্পিত মস্তিকায়া, তার তার মস্তক কোথায়? কোলেতে, তার পাদ পদ্ম রূপ গোস্বামীর কোলেতে, আর রূপ গোস্বামী সম্বাহন করছেন ধীরে ধীরে। আর ওই সময় লোকময় দৃষ্টি নিয়ে আমাদের পৌঁছলেন রঘুনাথ দাস গোস্বামী তাহার অন্তর শরীরেতে রতি মঞ্জরী নিতে, আহা তিনি অনুগ্রহ করে আমাকে এই সেবাটা তাহার ইঠো সেবাটা দিবেন। ইঠো সেবা মানে কি? ও যে করছেন এই প্রার্থনা করছেন, এই রূপ গোস্বামী যে ভাব হৃদগত ভাব রঘুনাথ দাস গোস্বামী চা এই জন্য তিনি রূপান্তর বলো
গোস্বামী
মহা ভুল হবে যদি সিদ্ধান্তের বিরুদ্ধে যদি কোন জিনিস এর থেকে আগ হবে। আরে তুমি রাগাত্মিক জন এটা বুঝছিস না কেন? রাগাত্মিক আর রাগানুবন্ধ অন্তর্ভুক্ত যা রাগ শোন, আরে আমার কান শোন, আমি বল বল কি বলছিস? নিত্য পরিকর হয়ে গোলোক বৃন্দাবনতে পরমমুক্ত হয়ে রাধারানীর কায় রূপেতে নিত্য আছেন, কোনদিন বদ্ধ হয় নাই হবে না, নিত্য কাল আর তার সেবা করছে, তারা তো বলে রাগাত্মিক জন রাগাত্মিক বলা হবে, রাগাত্মিক মানে কৃষ্ণের পরিকর রাধারানীর পরিকর রাগাত্মিক, এই জন্য ওটা বলতে পারে, কিন্তু ওটা না বলে বলবে যে সে কৃষ্ণের পরিকর রাধারানীর পরিকর রাগাত্মিক, ওখানে সাধন ভজন মধ্যে নিয়ে আসবো না, রাহা অনুগা আছে না, ওরা হচ্ছে সাধন ভজন করছে। রূপ গোস্বামীর অনুগত হয়ে তার ভাব প্রতি লুব্ধ হয়ে গিয়ে আর যারা সাধন ভজনে এই জগতে তো করছে অন্তত ভাবাবস্থা প্রাপ্ত হয়েছে তার ভিতরে তে শুদ্ধ সত্য প্রকটিত হয়েছে উদিত হয়েছে তাহাদেরকে রাগানুগা বলা যাবে। আর রূপ গোস্বামী যে সাধক, যেরকম সাধক মানে কি? বিন্দু মঙ্গল প্রভু এই রকম সাধক বলা হবে, সাধারণ লোক কুললাম। একটা সবসময় মনে রাখবো, একটা সাধন ভজন যে আছে তাহার একটা ভজন না, ওরা হচ্ছে সাধক দুই রকমের, একটা রাগানুগার আর একটা হচ্ছে
বদি ভক্তের সাধক, দুজনই সাধক, কিন্তু রাগানুগার যে সাধক এটা বহু উন্নত, বহু উন্নত। তাহাদের কিছু লোভ উৎপন্ন হয়েছে, কোটি কোটি মত দেয় একজন। এই জন্য রূপ গোস্বামী কৃষ্ণের শ্রীমতী রাধিকার নিত্য পরিকর, তার মধ্যে আবার বিশেষ পরিকর দু রকমের, একটা সাধনের দ্বারা সিদ্ধ, একটা হচ্ছে নিত্য সিদ্ধ, আবার একটা হচ্ছে পরিকর। পরিকর মানে কি? কৃষ্ণে রাধারানীর কায়দি, তিন রকমের। ইনি হচ্ছেন শ্রীমতী রাধিকার নিত্য কায়দি, রাধিকাই প্রকট করেছেন রূপ গোস্বামী, কোন সাধক জীব। এই জন্য রাগাত্মিক হলেও তাকে পরিকর কখন বলা হয়?
রূপ
গোস্বামী তো বলতে পারে, কিন্তু তার অন্তর হয়ে যেতে তিনি শ্রীমতী রাধিকার
নিত্য পরিকর। রূপ গোস্বামী মহাপুরুষ সেবা করছেন, তো মহাপুরুষ পরিকর
কোন ক্ষতি নাই, দুজন মহাপুরুষ কৃষ্ণ মহাপুরুষ, ওতে কোন অসুবিধা নেই, ওটা বলতে পারে।
রূপ মঞ্জুরি যে
প্রিয় স্বরূপ হল এই, এখন তোমরা এটা ভালো করে বুঝব, রাগানুগা এবং রূপানুগা এই দুটা হচ্ছে আমি সাধক সাধন অবস্থাতে। তার মধ্যে রাগানুগা অপেক্ষাও রূপানুগর বৈশিষ্ট্য বেশি, কারণ জীবের এর মধ্যে অধিকার। এছাড়া ললিতা বিধা আমাদের সাধকের পক্ষে যে ললিতার অনুগ্রহ করব, ললিতা অনুগা ললিতরি আছে, কিন্তু তার মধ্যেও ললিতার মধ্যেও রূপমঞ্জরি অনুগত্যে আসবে। এই জন্য রূপানুগের মহত্ব বেশি প্রিয় স্বরূপে।
যারা গৌর পরিকর, গৌর যারা গৌরের পরিকর, তাদের তো দাসভক্তি পর্যন্ত বলা যায় না, বলা হয়
সাধকের পক্ষে। এটা বলছে সাধকের পক্ষে, কিন্তু এরা সাধক ন, ওরা পরিকর মহাপ্রভু, অতএব তার মধ্যে দাস থাকবে না। ওরা যখন পরিকর হয়ে গেছেন তো দাসভাব তো পূর্বে সিদ্ধি হয়ে গেছে, তখন রাধা কৃষ্ণের গীতার মধ্যে প্রবেশ করে গেছে,
হয়তো নিত্য আছে, উপস্থিত নিত্য আছে।
হ্যাঁ হ্যাঁ, এই জন্য তিনি শ্রেষ্ঠ, এই জন্য শ্রেষ্ঠ। আবার যদি সন্দেহ থাকে বলো, সিদ্ধি প্রাপ্ত হল তখন মহাপ্রভু রাধা কৃষ্ণ হয়ে গেলেন, আর ওরাও তখন
গৌরীর পরিকর লাভ করলেন কি?
হয়ে গেল এক স্বরূপে রাধা কৃষ্ণের কাছে চলে গেল, একটা সিদ্ধ হয়ে গিয়ে মহাপ্রভুর কাছে চলে গেল, তখন তাহাদের দাসে কেউ থাকবে। যদি বল তাহলে গদাধর পণ্ডিত উনাকে কোন রসে ধরব? দাস রসে ধরব মহাপ্রভু পরিকর হলে, কি ধরব বল তো? জগদানন্দকে কি ধরব? অতএব ও সব সময় দাস ভাবটা সাধন পর্যন্ত সিদ্ধি পরে ওরা বহু উন্নত করে
সাধন দ্বীপকে দেখানোর জন্য তার ওই ভূমিকা।
আচ্ছা চলো,
জীব তো দুভাবে যাবে ওখানে, যে জীব দুভাবে যাবে, যে জীব সাধক জীব যখন
দুটা ভাগ না কোটি ভাগে হয়ে যাবে, কোটি কোটি রূপ হবে তাহাতে,
কোটি কোটি রূপ হয়ে যাবে,
কোটি কোটি রূপ। আচ্ছা মহাপ্রভু এখন কটি রূপ? কোটি কোটি ব্রহ্মাণ্ড তো এখন তো মাত্র 500 বছর, এখন কোন না কোন ব্রহ্মাণ্ডে তার লীলা হচ্ছে, তো কোন একটি ব্রহ্মাণ্ড হচ্ছে না কোটি কোটিতে, কোথাও বাল্য লীলা, কোন প্রবন্ধ লীলা, কোথাও কিশোর লীলা, কোথাও সন্ন্যাস লীলা, কোথাও কচু, এইরকম হতে চলে যাচ্ছে, তো আজারিল বুঝতে পারছ চলে যাচ্ছে, তাহলে কোটি কোটি ব্রহ্মাণ্ডে মহাপ্রভুর লীলা, তাহলে কোটি কোটি ব্রহ্মাণ্ডে কোটি কোটি গণ ওই সেবক, একটি সেবক
একটি সেবক,
যেরকম সচিমা কজন,
সচিমা একজন,
কোটি জ কোটি প্রকাশ, একজন হলো কোটি প্রকাশ, ওইরকম তার
নাহলে জন্মতি হবেন না,
মহাপ্রভু লীলা হতে পারে আর কৃষ্ণ একসঙ্গে যুক্ত করে, আর তখন আমরাও যখন কৃষ্ণের সঙ্গে যাব না, সব কোটি কোটি ব্রহ্মাণ্ডেতে আমাদের কোটি কোটি রূপ
ওই একই আপদ কোটি কোটি হয়ে যাবে,
আমি ভাজন করা পিছু তারপরে ধীরে ধীরে আমি এর পর্যন্ত বুঝতে বুঝাইলে তুমি বুঝতে পারবে। আচ্ছা এই তাস হ্যাঁ
নিত্য অপরজয় অপরজগত যে নবদ্বীপধাম, হ্যাঁ অপরজয় যে নবদ্বীপধাম, সেখানে রূপস্বামী এবং মহাপুরুষ যে সম্পর্ক আছে ওটা সেখানে তো দাস, তো
হ্যাঁ দাস না,
তাহলে এখানেও দাস, ওখানে দাস
না,
তাহলে সেখানে কি হবে,
ওখানে গেলে তুমি বুঝব, আমি বুঝাচ্ছি এটাকে, এইখানেতে জগদানন্দে অথবা গদাধর পণ্ডিতে মহাপ্রভুর দাস্য ভাব তুমি লক্ষ্য করো না কি ভাব লক্ষ্য করো, এই জগতে ওখানকার তুমি ছেড়ে দাও, গদাধর পণ্ডিতে মহাপ্রভুর প্রতি কি ভাব, উপর থেকে দাস্যগণ দেখছে দাস্য, কিন্তু স্বরূপ দামোদর দেখছেন কি মহা অবাধ মহাভাব স্বপ্নি এইটা রাধা, আর ওই ভাবে তো সেবা করছে, ওরা দাস দেখে না, হ্যাঁ ওনাকে ললিতার সাথে চোখে কি বলছে না, জড় জঙ্গম দেখে
জঙ্গম
না দেখে তার মূর্তি না রে বেটা, অন্যত্র কেবল দৃষ্টিভঙ্গির অন্তর, দৃষ্টিভঙ্গি আমি এই যমুনা এখানে গঙ্গাকে দেখছি যমুনা আমার ভাব, একটি এখানে গাছ দেখলাম আমার বৃন্দাবনের একটা স্ফূর্তি হল, তাহলে অনিত্য হয়ে গেল, স্ফূর্তি জাগিয়ে দিল তাহলে অনিত্য কোথায় হলো, যদি বস্তুটাই নষ্ট হয়ে যেত তাহলে হতো যে সেই অনিত্য, কিন্তু স্ফূর্তি জাগিয়ে তার স্বরূপ পেতে আছে, ময়ূর এত ময়ূরকে দেখবি, ময়ূর পঙ্খ এখানে দেখবি, আর তোমার ভাবনা স্ফূর্তি হলো কি বৃন্দাবনেতে কৃষ্ণ বংশী বাদন করতে করতে গোচারণ করতে করতে আসছেন, আর সেইখানেতে কৃষ্ণকে দেখে তারা নৃত্য করতে লাগলো, আর কৃষ্ণ বংশী বাজাতে লাগলো, এই যে উদ্দীপনা হলো একটা শুধু মোর পঙ্খ দেখে, তাহলে এটাকে কি বলা হবে,
তাহলে পঙ্খটা অপেক্ষা ওর সত্য রয়েছে
কোথাও কোথাও, এইরকম আছে অপ্রাকৃতিক জিনিস একটা এমন জিনিস যাতে মনের দ্বারা তাহাকে বিচার করতে পারা যায়, এত তাহার উৎকর্ষে এবং মাধুরী আছে অদ্ভুত অবাঙ্গ মনুষ্য জল ভজন দ্বারা তাহাকে অনুভূতি আমরা কিছু কিছু করতে পারি, দ্বৈত আমি আর প্রসঙ্গ ছিল অন্য হয়ে গেল এদিকে, আচ্ছা ভালো তাই কবি কর্ণপুর রূপ গোস্বামীর সম্বন্ধে যে বলছেন দ্বৈত স্বরূপ প্রিয় স্বরূপে দ্বৈত দ্বৈত স্বরূপ মানে কি আত্মা প্রিয় রূপে নিজের অত্যন্ত প্রিয় মহাপ্রভুর অত্যন্ত প্রিয় দ্বৈতা মানে দ্বৈত মানে হচ্ছে প্রিয় প্রেম স্বরূপ, এ তুমি অন্য কোনো চিন্তা না করে এইটা শুনো আবার চিন্তা করে পরে আমি বলতে যাবো আর তুমি খুশি প্রেম স্বরূপে, রূপ গোস্বামী হচ্ছেন প্রেমস্বরূপে, কোন প্রেম স্বরূপে, যেভাবে শ্রীমতী রাধিকাকে তিনি সেবা করেন, কৃষ্ণকে সেবা করেন, এরকম প্রেমস্বরূপে। স্বাভাবিক মনোজ্ঞ বিশিষ্ট সহজাধি রূপে প্রেমের যে স্বাভাবিক সহজ যে রূপ, ওইরকম হচ্ছে প্রিয় মহাপ্রভু। সহজ প্রিয় কিরকম সহজ প্রিয়? মহাপ্রভু নিজে জাতি ছিল তার হৃদয়তে সঞ্চরিত করেছে, এতে মনে হচ্ছে যে তিনি সাধক জীব সাধন, এরকম ভাবে তিনি বলেছেন বলতে। কিন্তু সহজ স্বরূপে নিজানুরূপে নিজ অনুরূপে মহাপ্রভু যেরকম রূপ আছে, জাগতিক রূপ বলো অথবা তাহার যে রূপ প্রেমের যে রূপ আছে, ওই রকম হয় রূপ গোস্বামী। মহাপ্রভু যে জিনিস দিয়েছেন রূপ গোস্বামী সেই দিয়েছে, আরো প্রস্ফুটিত ভাবে দিয়েছে। সকলের নিচে নিকটেতে মহাপ্রভু প্রেমটা প্রকাশিত করেছেন, প্রভু রেক রূপ, মহাপ্রভুর একান্তিক সেবক রূপে, তথান রূপে সবিলাস রূপে, মহাপ্রভু বিলাস রূপে তাহার হৃদয়তে যা কিছু আছে, শুধু নিজে ন, নিজে যে ভাব আছে সেটা দিয়েছেন। গদাধর পণ্ডিত বলিয়া তুমি তার শক্তি সঞ্চালিত করো, তাহলে গদাধর পণ্ডিত দিয়ে দিল। নিত্যানন্দ প্রভুকে বলেন যে তোমার যে আছে তুমি দিয়ে দাও। মহাপ্রভু যত পরিকর তাহার যা ছিলেন সব লোককে তিনি বলছেন, যদি এটা শাসক রূপে দেখাচ্ছেন মহাপ্রভু কৃপা দেখাচ্ছেন, কিন্তু তাহার নিত্য সিদ্ধ রূপেতে এইসবগুলি আছে। এমন যে রূপ গোস্বামী এই মত কবি করে লিখেছেন, স্থানে স্থানে প্রভু কৃপা করিয়া দিচ্ছে রূপ সনাতন। মহাপ্রভু যত বড় বড় ভক্ত মাত্র, রূপ সনাতন তা সবার কৃপা গৌরব পাত্র। রূপ সনাতন রূপ আর সনাতন দুজনই কৃপা আর গৌরব পাত্র। কৃপা পাত্র মানে কি? স্বল্প রূপ এই সব স্বল্প দামোদর ইত্যাদি, আর কৃপা পাত্র বাকি সব মূল আছে রূপ গোস্বামীর কৃপা পাত্র রূপে। যারা শ্রেষ্ঠ রূপ গোস্বামীর হচ্ছেন উপরওয়ালা, তাহাদের তারা ইনার উপর কৃপা করবেন, আর সকলে যা তার নিম্নে আছেন, জীব গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, পরবর্তীকালে যারা আছেন তাহার প্রতি হচ্ছেন গৌরবের পাত্র। কেহ যদি দেশে যায়, যদি কোন লোক রূপ সনাতনের কাছে থেকে বৃন্দাবনে আসে, এখানে আসে পুরীতে, মহাপ্রভু জিজ্ঞাসা করে রূপ সনাতন কিরকম আছে, তখন তারা কি বলে? অনেকে দুহ বনে যত বৃক্ষ গাঁ, এক এক বৃক্ষের তলে এক এক রাত্রি শয়ন, এক এক বৃক্ষের তলাতে এক এক রাত্রি শয়ন, দু রাত্রি কোথাও থাকেন না, বিপ্রগ্রহের স্থূল ভিক্ষা। বিপ্র মধ্যে যারা ভক্ত, কেবলমাত্র শুধু ব্রাহ্মণ নয়, যদি ভক্ত তাই থাকে ব্রাহ্মণ, তার কালে স্থূল ভিক্ষা মানে পুরা ভোজন করবে। আর কাহা মাধু করি, কোথাও কত মাধু করি, সুক্ষ রুটি চানা চিবায় ভোগ পরিহরি, করুয়া পাত্র মাত্র হাতে, কাঁথা ছেড়া বহির্বাস, কৃষ্ণ কথা কৃষ্ণ নাম, নর্তন উল্লাস অষ্ট প্রহ কৃষ্ণ ভজন, চারি দণ্ড শয়নে নাম সংকীর্তন সেহ নহে কোন দিনে। কোনদিনে তো স্বয়ন হলোই নাই, সব সময় কৃপা, তাহলে বুঝে যে সে এরকম সাধন করলে কৃষ্ণ প্রেম হবে, যার জন্য আমার ঘর বাড়ি ছেড়ে। আর সাধারণ এইসবগুলি কথার জন্য মারামারি কাটাকাটি যদি হয়, তাহলে আর কি হবে কৃষ্ণ প্রেম? আমরা সকলেই এই জন্য ঘর বাড়ি ছেড়িয়েছি, এরকম হয়তো আমাদের আমরা করতে পারবো না এরকম, তথাপি চেষ্টা আমাদের করা উচিত। এই কথা শুনি মহান্তের মহাসুখ হয়, চৈতন্যের কৃপা যাকে তাহেকে বিস্ময়। এই মত দশ দিন প্রয়াগে রহিয়া, প্রয়াগে রহিয়া রূপে শিক্ষা দিল শক্তি সঞ্চারিয়া। যদিও এটা শক্তি সঞ্চরিয়া, এটা হচ্ছে নরলীলা, তার মধ্যে শক্তি সঞ্চরিত আছে, তথাপিও দেখাচ্ছেন মহাপুরুষের কৃপা বিনা শক্তি সঞ্চরিত ভজন সম্ভব, সাধনও করো অথবা কৃপা সম্ভব, দুটাই তাহার কৃপা দরকার। সাধন মধ্যে আমি ভজন করছি, রাত্রে যদি এক ঘন্টা আগে উঠলাম মাথা ধরে ভজন ইচ্ছা করলেও করতে পারি, অতএব এই যোগ্য হওয়া ভজন করবার এই দিন তাদের কৃপা হবে, তার কৃপা না হলে ভজন করতে পারবে না। আর একটা সঙ্গে হাত দিল তোমার কৃষ্ণ প্রেম হয়ে যায়, এটা মহাভাগবত করতে পারে, আমরা এইসব সাধারণ লোক করতে পারি, আমরা শিক্ষা দিয়ে কিছু কিছু উন্নত করে মধ্যামাধি চাই। আর উত্তম মহাপুরুষ সুখদেব গোস্বামী, তার উপরওয়ালা হচ্ছে নারদ গোস্বামী, পরিকর্ষক দেহ নিয়ে। আর প্রথম অবস্থা হচ্ছে নারদ গোস্বামী যখন কৃষ্ণকে দর্শন করলেন, একবার তারপর মূর্ছিত কষায়, ধৌত কষায়,
নির্ধূত কষায়,
এদের কৃপাতে যখনই কৃপা করবে ব্যস্ত সঙ্গে এখন আমরা একটু কৃপা করো, কৃপা বললেই হয়ে যাবে, ওরা কৃপার সঙ্গে দান করে দিয়ে কিছু তত্ত্ব ব্যাস। আর ওরা হচ্ছে বলে যে যাও তোমার কৃষ্ণ প্রেম হয়ে যাবে, সঙ্গে 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 এই যে দুটার মধ্যে তফাৎ, ওই রকমের ভজন আমাদের তত্ত্ব, যাতে ক্রমক্রমে মধ্যম অধিকারী উত্তম অধিকারে আসে। এটা যদি আমরা কৃপা চাই তাহলে কৃষ্ণ কৃপা এরকম হয়ে করতে হবে, মহাপ্রভু কৃপা করতে পারে, কিন্তু ভজন করতে হবে ওই রকম হয়, নিষ্কিঞ্চন অকিঞ্চন হয়ে এইরকম ভাবে ভজন করতে হবে, যেরকম হয়ে বলতে। আর যদি সংসারী আকাঙ্ক্ষা তার মধ্যে কিছু থেকে গেল তাহলে আর হয়ে গেল, এই জন্য এইসবগুলি ছেড়ে দিও, কৃষ্ণ জরুর নিষেধ পালন পোষণ করো। আমি তন্ধ করে দেখছি আমাদের মতন একটা সাধারণ লোক যার কোনো যোগ্যতা নেই, আর বিশ্বের লোক সব লোক যেখানে যাই সেখানে আদর করছে, শুধু গুরু পাঠ করবে কপট ভারতে একটু সেবা করা, আমি তো দেখি আর কোন আমার, আমি তো ওদের যোগ্যতার মানে কোটি একটা পদ বলি না, অনুভব করি। অর্থাৎ তোমরা যদি করো নিশ্চিত রূপে কৃষ্ণ ভক্তি ছাড়া আর কিছু চাইবে না। আচ্ছা প্রভু কহে শুন, রূপ ভক্তি রসের লক্ষণ, ভক্তি রসের লক্ষণ, ভক্তির লক্ষণ আবি ভক্তির স্বামী সিন্ধু হয় নাই, উজ্জ্বল নির্মাণী হয় নাই, কোন গ্রন্থ আপনি করেন নাই, আমি মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছি। কেন বলছেন সত্য সঞ্চার করে বলছেন যে এই জগতে প্রকাশ করব আমার অভিযানটা, সূত্ররূপে কহি বিস্তার না যায় বর্ণন, সূত্ররূপে তা আমি বর্ণন করছি। পারাবার সিন্ধু, পারাবার শূন্য গভীর ভক্তি রস সিন্ধু, এই সমুদ্রে পারাবার আছে, ওশান ইন্ডিয়ান ওশান, আর্কটিক ওশান, অনার্কটিক ওশান, অ্যাটলান্টিক ওশান, তার পারাবার আছে, কিন্তু এই ভক্তি রস সিন্ধু পারাবার নাই। তোমার যা খাইতে চাই তার কহি এক বিন্দু, এক বিন্দু তোমাকে দিচ্ছি, ওই ভক্তি রস আনন্দ সিন্ধু ও হচ্ছে কি এক বিন্দু আমাদের জন্য ছেড়ে দিই, এই মহাসম্পত্তি আমাদের জন্য, এই জন্য আমরা আসলাই। যদি জাগতিক বস্তুর জন্য লড়ালড়ি মারামারি যদি করলাম না, এই উন্নতির মধ্যে সাধন হয়ে গেল অভাব পূর্ত করবার জন্য, তাতে জীবন গেল বেকার। এর মধ্যে কিরকম আমি প্রবেশ করবো যাদের একটু ক্ষিধা লাগলো তাদের জীবন, এই মত ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবগণ, 84 লক্ষ জনিতে করে ভক্ষণ ব্রহ্মণ কেশাগ্রস ইত্যাদি জীবের সব কথা বলছেন, তার মধ্যে মনুষ্য জাতি অল্পতর, আমরা যে মনুষ্য জাতি খুব এই সৃষ্টি মতে খুব অল্প, আমরা গিয়েছিলাম এই লাস্টে সিঙ্গাপুর, সিঙ্গাপুরেতে একটা এমন প্রদর্শনী করেছে ওরা, কোটি কোটি টাকা ঢেলে দিয়েছে, বিশ্ব মধ্যে যত রকমের মাছ হতে পারে না জলের জলচর, এমন ভাবে কৃত্রিম ভাবে সমুদ্র বানিয়ে দিয়ে তার মধ্যে পাহাড় পর্বত ওই ভিতরে সেব করে দিয়ে, আর এক হচ্ছে অদ্ভুত কোটি কোটি জন্মের মাছ, শুধু মাছ কোটি কোটি অদ্ভুত অদ্ভুত, লাল পিলা সবুজ হলুদ ছোট বড় কত রকমের, কত রকমের এরকম আর তখন মানে বুঝি যে হ্যাঁ জল কত রকমের একটা মাছের অত যদি হতে পারে, টিকিট করেছে কত এক $300
$300
মানে কত হয় ৭৫০০০ টিকিট ওখানে যাবার, শুধু পার করে একটা সমুদ্রের মধ্যে করেছে আর প্রায় এক মাইল হবে সমুদ্র পার করে যেতে হয়, তো ওর মধ্যে ট্রলি আছে এ পারে যাবে আর ওখানে শুধু ঘুরে আসবো আর ৭০০০ টাকা তোমাকে যাচ্ছে দিয়ে যদি এইটাকে পশু জীবনে লাগিয়ে দাও ভোগে আর ওই সব ইচ্ছা পূর্তি করতে, ভালো ঘরেতে আমি থাকবো, ভালো পালন করতে থাকবো, এইরকম ভাবে একটা সুন্দর জিনিসগুলি সুসজ্জিত থাকবে, কি হবে হবে কি ওই ভোগ মধ্যে যারা এইসব করে এসেছে তারা বলছে যে সে আপনাদের এখানে দেখলাম, দেখে আমরা অত্যন্ত আশ্চর্যজনক হলাম যে যত লোক আছে এর ভিতরে প্রবেশ করতে যাচ্ছে কেউ বাহার যাচ্ছে না, হাজার হাজার লোক, কেউ একটা লোক ঘর চায় না, কোনো কিছু চায় না, কেউ ওইখানে শুয়ে আছে, কেউ ছাতের উপর শুয়ে গেল এমনি, কেউ গাছের তলাতে, কেউ কোথায় যেখানে খাওয়া হয় ওখানে শুয়ে গেল, আর হাজার হাজার লোক, ১০,০০০ ১৫,০০০ লোক খেয়ে আর একটা খিচুড়ি দিল তাতে সকলেই প্রসন্ন, একটা কোনো রোগী হলো না, কিছুই হলো না, আর কেউ একটা আমি বললাম যে আমার কাছে কোনো কমপ্লেন কোনো বিষয়ে আজ পর্যন্ত আসে, তাহলে আমরা জন্ম আমরা মরে গিয়ে জন্ম যেন এইখানে পাই আর এইরকম যেন আমরা থাকতে পারি, তাহলে বুঝা যে তোমাদের জন্ম কত শ্রেষ্ঠ, এটা বুঝ উপলব্ধি কর আর ভজন করো ভালোভাবে, ভালো করে ভজন করে এই জন্মেতে, আর কোনো আকাঙ্ক্ষা না জাগে, সত্যি সত্যি প্রার্থনা করে হে মহাপ্রভু, হে দয়াল ঠাকুর নিত্যানন্দ প্রভু, যদি একটু কামনা বাসনা থাকে প্রভু আপনি ভুল করে দেন, আমি শুদ্ধ ভাবতে ভজন করব, মনুষ্যের জন্য আমার নষ্ট না হয়। এরপরে যেরকম আমি চিত্তবৃত্তি দেখছি কতগুলি লোকের মনুষ্য জন্ম হওয়ার সম্ভাবনা নাই, কি যে হবে তারা জানে, কিন্তু এখনো বি চান্স আছে, এখনো চান্স আছে, ওই সবগুলি কামনা বাসনাকে ছেড়ে দিয়ে সত্যি সত্যি দেখা যায় তোমরা আরো বেশি সুখে থাকবে, দেখো তো আমার কাছে কত টাকা আসছে, কত কি আসছে, প্রতিষ্ঠা আসছে, চাই নাই তার কথা বলেছে, তোমরা যেরকম ভজন করো, যেরকম গুরু সেবা করো, এই বামুন মারাকে সাধারণ মনে করবে না, সব সাধারণ মনে করবে না, অত উদার হওয়া কঠিন, দেখছ তো না চারদিক কত মারামারি ধারাধারি চলছে, আমরা কত সুখ শান্তিতে এখানে ভজন করছি, কেন এর প্রধান কারণ হচ্ছেন বামুন মহারাজের উদারতা, তোমরা বিচার করে দেখবে, অত তাহার অনুসারেতে অনুগত্যতে তোমরা খুব ভালোভাবে ভজন করো, এমনকি কিছু তিনি জানে না, এখানে বাচ্চা ছেলে মতন কি কাজ হবে, যাও ওদের কাছে, নারায়ণ মায়ের কাছে যাও, আমরা এখন হতে পারি না সেই রকম, এই জন্য তাহাকে সাধারণ মনে করবা না, জ্ঞান নাই তো মরব, অতএব এই সব আদর্শ নিয়ে তোমরা ভজন করো, রূপ গোস্বামী ভজনে তোমরা প্রবেশ করো, এরপরে কি হবে জানি না যে কি জন্ম হবে, ভরত একটা চিন্তা করেছে শুধু একটা হরিণকে, আর দেখো তো অত উন্নত ভাব অবস্থা থেকে কোথায় চলে গেল, আমি আমাদের সবই শ্রদ্ধা নিঃসারী হয়ে, তাহলে নিষ্ঠা হওয়ার প্রয়াস করো তোমরা, যাতে আমাদের শ্রদ্ধা নিষ্ঠা রূপে, নিষ্ঠাটা রুচি, রুচিটা আসক্তি, আসক্তিটা প্রেম, এই জন্য চেষ্টা করো, আর কোন চেষ্টা করব না, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যমান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ, ভক্তি লতা বীজ কি বলতো জলদি জলদি জলদি, শ্রদ্ধা হ্যাঁ কি বলো তো তোমরা কৃষ্ণ পিতা ভক্তিলা তাবিজ কি? হরে কৃষ্ণ সেবার বাসনা সখা তাহার হচ্ছে উপরের একটা লক্ষণ। গুরু কি করেন তিনি বুঝিয়ে দেন, তো কৃষ্ণের সেবা করো তোমার সর্বার্থ সিদ্ধি হবে। শ্রদ্ধা শব্দে কয় শুধু নিশ্চয় কৃষ্ণ সেবা বাসনা এইটা গুরু বৈষ্ণব তাকে হৃদয়ের মধ্যে দিয়ে
করছি, তো
তাহলে বুঝে না সে শ্রদ্ধা কাকে বলে, তার নাম নাম সেবা না। কোটি জন্মে যদি করে সমন্ন কীর্তন তবে তো না পায়, কৃষ্ণের সেবা করলেই আমার সব কিছু হবে। কৃষ্ণ সেবা আবার আট রকমের, চৌষট প্রকার, চৌষট প্রকারকে বিভাগ করে দিয়ে কম করে দিয়ে বলেন ন প্রকারের কৃষ্ণ সেবা সমন্ন কীর্তন, আবার ন প্রকারকে আরো কম করে দিয়ে পাঁচ করে দিন, সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত সমন
শ্রীমূর্তি শ্রদ্ধা,
আবার তাকে আবার মিনিমাইজ করে কত করে দিলে তিন সমন কীর্তনম
বিষ্ণু
আরো মিনিমাইজ করে দিলে এক কৃষ্ণ নাম করে সব পাপ নাশ প্রেমের কারণে ভক্তি করে এই এক বললেন। কিন্তু শুধু হরি নাম করব যদি কেউ মনে করে তাহলে প্রসাদ সেবা যেন না করে, পায়খানা পেশাব যেন না করে, এখানে নাম সংকীর্তন কাকে বলে এটা বুঝতে হবে। একের মধ্যে বহুত এখানে আছে, বহুতের মধ্যে একত্রে এইটা বুঝে রেখে নাম সংকীর্তন হরি নাম সংকীর্তন তাহার প্রভু আমি নাম সেবাতে আছি, আর প্রসাদ সেবার সময় তিনি কি করবেন, কি করবেন তিনি? এই জন্য এখানের মধ্যে বহুত্ব বহুত্বের মধ্যে একত্র, এই সেবার বাসনা তো হরি নাম যে করছি, আমি হরি নাম করি না আমি সেবা করছি নামে, প্রসাদ আমি ভোজন করি না প্রসাদ আমি সেবা করি, সবের মধ্যে সেবা চলবে। মালি ভাইয়া সেই বিন করে আর শ্রদ্ধা হইলেও কৃষ্ণ সেবা বাসনা হৃদয়ের মধ্যে উপস্থিত হইলেও যদি জল সিঞ্চন না করা হলো তো জল যেরকম হতে বীজটা সূক্ষ্ম হয়ে যায়, কাজ হয় না, অঙ্কুরিত হয় না, ওরকম কারো হৃদয়তে শ্রদ্ধা উৎপন্ন হলো, সেবা বাসনা আসলো, কিন্তু এই সমন কীর্তন যদি না করে তাহলে কি হবে,
শুকিয়ে যায়।
আমাদের মতে দেখছি যে কতগুলি লোক আজ থেকে পঁচিশ বছর ত্রিশ বছর আগে গুরুপাদ বন্ধুর কাছে হরিনাম নিয়েছে, হরিনাম গেলেন হরিনাম করছেন কিন্তু শ্রমণ কীর্তন করেন নাই। কীর্তন মানে কি, কীর্তন মানে কি? হরিনাম শুধু সংকীর্তনকে কীর্তন বলেন নাই। পরীক্ষিত মহারাজ শ্রমণ করেছেন আর সুখদেব গোস্বামী কীর্তন করেছেন, করেছেন না? কীর্তনের আদর্শ হচ্ছেন সুখদেব গোস্বামী, তার নাম রূপ গুণ লীলা যে কোনো ভাবেতে অন্য লোকের শ্রবণ করায় নিজে উপলব্ধি করে তাহলে তার নাম হচ্ছে কীর্তন। স্পন্দন মাত্রেণ কীর্তনম সম্ভব, অত নামই হোক রূপ হোক গুণ হোক লীলা হোক পরিকট লীলা ইত্যাদি হোক সবই সংকীর্তনের মধ্যে আসবে। এখন আমাদের সংকীর্তন করছি আমি তোমাদের সমান করছি, নামই হোক অথবা তার গুণ লীলা ইত্যাদি হোক। হয়ে গেল আচ্ছা, উপাধিয়া পারে লাতা ব্রহ্মাণ্ড হয়ে বিজয়, উপাধিয়া পারে লতা ব্রহ্মাণ্ড ভরি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদী পরপমিতায় তবে যায় তদুপরি গোলোক বৃন্দাবন কৃষ্ণ চরণ কল্প বৃক্ষ কর আরোহণ, ইহা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল ইহা মালি নিত্য শেষে শ্রবণ কীর্তন আদি জল। যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা উপারদে ছেন্দে তার খুশি যায় পাতা, কিন্তু যদি লাতার সঙ্গে উঠে উপশাখা ভক্তি মুক্তি বাঞ্ছা যদ অসংখ্য তার লেখা, নিশ্চিতাচার কুটি নাটি জীব হিংসং লাভ পূজা প্রতিষ্ঠাদি যত উপশাখাগ ব্রহ্মাণ্ড ভেদ যায়। মানে কি ব্রহ্মাণ্ডের মধ্যে থাকলে যত রকম আকাঙ্ক্ষা হয় ভোগের উপকরণ আছে, আকাঙ্ক্ষা অভিলাষা ভোগের সব কিছুকে কেটে দিয়ে বাদ করে কোন রকম অভিলাষা থাকবে না, এর নাম হচ্ছে ব্রহ্মাণ্ড ভেদ। তারপরে ব্রহ্মাণ্ড ভেদী বিরজা, বিরজা মানে কি যেখানে রস সত তম এই গুণগুলি নাই, সাম্য অবস্থাতে আছে, আছে কিন্তু ওখানে সৃষ্টি ব্যাপার নেই, কিন্তু বিশ্ব সৃজনের কারণটা আছে, অর্থাৎ ওর মধ্যে কোন রকমের ভোগ বাসনা ইত্যাদি নাই, এই থেকে দূর হওয়ার নাম মানে বিজ্ঞাতে ভোগ করে ব্রহ্মলোক যায়। ব্রহ্মলোক মানে বৈকুণ্ঠ নিচে তলাতে ব্রহ্মলোক দুই ভাগেতে বিভক্ত, এটা শিবলোক আর একটা হচ্ছে চতুর্বিধ মুক্তির স্থান। প্রথমে চতুর্বিধ মুক্তি, তারপরে শিবলোক, এই দুটাকে পার করে গেল, অর্থাৎ মুক্তি অভিলাষা উছেড়ে দিল, পরব্রহ্ম যায়, পরব্রহ্ম গেল। মানে কি যেখানে আশ্চর্য ভাবেতে লক্ষ্মীপতি নারায়ণের সেবা হচ্ছে তাহাকে আর তদুপরি চলে গেল, অর্থাৎ ইনার সেবা ছেড়ে দিল, এই কান্তিক হতে লাগলো, তদুপরি গোলোক বৃন্দাবন দ্বারকা মথুরা সব ছেড়ে দিয়ে গোলোক বৃন্দাবনে তো উপস্থিত হল শ্রীকৃষ্ণের চরণ।
নারায়ণের সেবক কি গোলোক বৃন্দাবনে যাবে?
এইখানে যে গুরু যে দিয়েছিলেন কৃষ্ণ সেবার বাসনা ওইটা এইগুলিকে ভেদ করে চলে যাচ্ছে, অর্থাৎ ওর দিকে দুঃখ করলো না, ঐশ্বর্য ধানকে উপত্যাক দিয়ে উপরে চলে গেল, অর্থাৎ এই কামনা বাসনাও করনা লক্ষ্মীপতি ব্যয় মনে নিন এও ছেড়ে দিল। এমনকি দ্বারকা দিয়েছে কৃষ্ণের যে সেবা গোপী পাঠিয়েছে ওটা ছেড়ে দিয়ে চলো উপরে, ও আকাঙ্ক্ষা রাখবে না, এর তাৎপর্য মথুরাতে তাহার সেবা ছেড়ে দিল কৃষ্ণ চরণ কল্প বৃক্ষে আরো চায় দাস সখ্য বাৎসল্য এবং মধু এইটা বৃন্দাবনের প্রমুখ, দাস রস থাকলেও ওখানে তো তাহার শুদ্ধ দাস্য নাই, আছে কিছু কিছু সখ্য মিশ্রী বাৎসল্য এই জন্য তিনটি প্রধান, তিনটি মধ্যেও ফল হতে পারে প্রেম, কৃষ্ণচরণেতে তিন প্রকার সেবা হল, কিন্তু এ থেকেও যদি কেউ উপরে রূপানুগ যদি হয় তাহলে এই দুটাকে বাদ দিয়ে দিবে, কি বাদ সখ্য আর বাৎসল্য এই দুটা বাদ দিবে চলবে একরা, তার মধ্যে অনিশুক থাকবে দাস্য সখ্য বাৎসল্য মধুর সব মধুর এই রূপানুগ হয়ে ওখানে কৃষ্ণ চরণেতে প্রতিপত্তি হয়ে প্রসারিত হয়ে প্রেম ফল আস্বাদন করবে। কিন্তু বলছেন লতার সঙ্গে যদি উঠে উপশাখা, উপশাখা দুই রকমের একদিন আরো বলেছিল, একটা হচ্ছে যে ক্ষেতেতে মাঠেতে ওই লতাটা রোপণ করা হয়েছে তার মধ্যে ভক্তি ছাড়া আর কতগুলি ইচ্ছা যদি হয় তাহলে ওরাও উপশাখা। শ্যামা ভাগ জানো তোমরা বাংলাতে হয় ধানের সঙ্গে, দেখতে ধানের মতন কিন্তু ধান নয়, ওইগুলিকে উপশাখা ওই সঙ্গে যারা উঠছে ওইগুলিকে সব করতে দূর করতে হবে, কি ভক্তি মুক্তি বাঞ্ছা যত অসংখ্য তার লেখা নিষিদ্ধাচার কুটিনাটি জীবহিংসন লাভ নিজের লাভ কৃষ্ণের লাভ শুধু থাকবে পূজা প্রতিষ্ঠা এইসব উপশাখা এগুলি তো কেটে দিতে হবে, কি করতে হবে উপরে সমূলে ফেলে দিতে হবে, আর কতগুলি আছে উখারণ যায় সঙ্গে ওই লাউ গাছের সঙ্গে লতার সঙ্গে তার গায়েতেই কতগুলি উপশাখা হয়ে যায়, যদি তুমি উখড়ে দাও তাহলে কি হবে লাউ গাছটা উখড়ে গেল, এই জন্য তার সঙ্গে যে কতগুলি ডগা উঠেছে ওইগুলিকে ছেদন করে দিতে এইগুলিকে ছেদন করবে আর ওই গুপ্তের সম্বলে উৎপাদন করে ফেলে দিবে, এই দু রকমের চাকা আছে যে লাউর সঙ্গে ওর ভিতরে থেকে এক ফোড়ের মধ্যে থেকে বেড়েছে ও দুগুলিকে কেটে দিতে হবে, যখনই আর কাটলো বাড়ে গেল কেটে দেবে, তাহলে মূল শাখাটা চলে যাবে কোথায় গোলোক বৃন্দাবনেতে গিয়ে ওখানে করি। আয়ের মধ্যে আমি রুক্মিণী সত্ত্বেও আমার মতন কৃষ্ণের সেবা করব, আর যদি না কাটলে তাহলে ওইটা হলে আর গোলোক বৃন্দাবনে পৌঁছল না। আমি রামচন্দ্রের সেবা করবো, এটা ইচ্ছা থাকলো, হনুমানের আমি পূজা করবো, রাধা কৃষ্ণকে পাবো, হবে। অতএব একান্তিক বাদ সব আশা যত আছে ভজনের এই সবগুলিকে যে ওর ভিতরে আছে, ওর জগা রূপেতে আছে, ওই জগাগুলিকে কাটতে যাবে। আর নচেত হবে কি, কতগুলি জাগা যাবে, কতগুলি জাগা যাবে ব্রহ্মলোকের মুশকিল, আর কতগুলি জাগা চলে গেল রামলোকে, আর কতগুলি জাগা চলে গেল বৈকুণ্ঠ লোকে, কত দ্বারকা লোকে, আর মূল শাখাটা ওখানে আর যাবে না, ওইখানে ওর মধ্যে থেকে গেল। এই জন্য সব উপশাখাগুলিকে কাটবে, আর লাভ পূজা প্রতিষ্ঠা কুটিনাটি জীব হিংসন এইগুলিকে কি করবে, উখড়ে ধরবে। তাহলে ভক্তি হবে, এই সবগুলি ভালো করে বিবেচনা করে বিচার কর, আর বিচার করে এই জন্মেতে যেন আমরা ওই দিকে অগ্রসর হই, যে যেখানে আছে সেইখানে তো খুব উন্নত, আর না চেয়ে আমাদের সাধন ভজন গড়বড় হই। অনেক সময় তো আমাদেরকে নিশ্চয় হতে, যদি আমরা ভজন পারায় নবী হই নাই, তথাপিও চেষ্টা করি যাতে আমাদের সকলকে কিছু না কিছু উপরে উঠুক, যে যে অধিকারে আছে সে একটু উঠবে। কিন্তু আমরা প্রত্যেকে আমরা উঠব না, আমরা যা ধরেছি উদ্ধার করবো না, তো তাহলে আর কি রকম। অন্যত বামুন মহারাজ যেরকম চাচ্ছেন না, তার আনুগত্যতে আমি যা চাচ্ছি, আমাদের অভিপ্রায়গুলি বুঝবার চেষ্টা কর। অর্থ দিকে কোনোদিন যাব না, ভালো ঘর বাড়ি করবার দিকে যাব না, ভালো আমি ঘরই পাই এইসবগুলি চাই এর দিকে যাবে না, এইগুলি তো আমি আসে যখনই চাবো তখন আসবো, শুদ্ধ ভক্তি প্রবাস প্রবেশ করবার জন্য। অনেক গভীর রহস্য এইসবগুলি আছে, যা ভাগবত পড়ো দেখো যে কত নতুন নতুন গুলি ভাবগুলি হৃদয়তে সবগুলি প্রকটিত হবে, তখন দেখো যে ভজনের মধ্যে কত রং যে সংসার থেকে তাকাইতে ইচ্ছা হবে না, নিজে থেকে কত অদ্ভুতের মধ্যে রসমাদ হয়ে যাবে। আজকে কালকে আবার কোন প্রসঙ্গ নিয়ে পশু আমরা চলে যাবো, পঞ্চা কল্প তুলসী নিয়ে এসে পরিক্রমা করা।
অত্যন্ত আনন্দ সহকারে যে অত বিপুল ভাবে লোক সংখ্যা নিয়ে আমাদের পাঁচ দিন নদীর ধান পরিক্রমা আছে, আমাদের বিশেষ কোন প্রতিষ্ঠান রাধা বিহ বিহারীজি ও দেব ধামেশ্বর সদ্দীপ বিনাশক নিসিংহজি এই গুরুদেবের কৃপাতে এত বড় সমাবেশ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, যারা দু চারশো লোক নিয়ে পরিক্রমা তাহাদের মধ্যে কত রকম হয়েছে গোল মাল নেই, আর কত রকমের আপত্তি বিপত্তি হয় ঝগড়া বিবাদ, কিন্তু এত বিপুল পরিক্রমার মধ্যে অত সমাবেশের মধ্যে কোন একটাও কমপ্লেন আসে নাই যে আমাদের এই অসুবিধা আপনি অন্য কিছু করবেন। ভগবানের কৃপাতে আমরা পরিক্রমা করবে, নানা রকম চিন্তা করতেছিলাম যে মায়াপুরে যে কি হবে। কিন্তু মায়াপুরে আরো বছর অপেক্ষা, পূর্ব বছর অপেক্ষা আরো সুস্থ ভাবছে, সুন্দর ভাবেছে, অল্প সময়ের মধ্যে আমাদের ওখানে যে প্রসাদ ইত্যাদি দেওয়া ইত্যাদি সুস্থ ভাবে সম্পন্ন হয়েছে। বিশেষ করে ওদের তো পিতা আছেই, গুরুবর্গের আইন থাকবে, কিন্তু সমিতির পক্ষ থেকে আমরা সমস্ত ব্রহ্মচারীগণকে গৃহস্থ বক্তগণকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, যারা এই পরিক্রমাকে সঞ্চালনের মধ্যে যে কোনো ভারতের টাকার সাহায্য করছে, যারা কীর্তন করেছেন কীর্তনিয়া, যারা কোন বাদক, যারা অন্য কোন ভারতের পরিচালনার মধ্যে ছিলেন তাদের সকলকে আমরা বিশেষ ভারতের ধন্যবাদ। পরিবেশন সুস্থ ভারত হয়েছে, অত প্লান হলেও তোমরা যথেষ্ট পরিশ্রম করে তোমরা এই সব করছো, এই জন্য এটা সুস্থ ভারতের সম্পাদিত হয়েছে। আরো আমাদের মিটিং ইত্যাদিও সুস্থ ভারতের সম্পন্ন হয়েছে, এর মধ্যে যে আমরা সমিতির সেবার জন্য আমরা যে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি আপনাদেরকে পরে শোনানো হচ্ছে। তার মধ্যে আমরা সেন্ট্রাল বডি একটা সিদ্ধান্ত করেছি, সমস্ত মঠ থেকে যারা মঠ রক্ষক আছেন ওই মঠ থেকে একটা টাকা ধার্য করেছি, ওই টাকা তারা এই পরিক্রমার সময় তারা দিতেন। তাছাড়া শ্রীজপাল বামন মহারাজ, আমি বিশেষ বিশেষ যারা প্রচারক আছে তারাও দিয়ে এইগুলো আমরা একটা সেন্ট্রালাইজ একটা টাকা রাখবো, যাতে যে কোনো মঠকে আপনার সেন্ট্রাল বডিকে দরকার হলে, কোনো মঠে দরকার হলে, অর্থাৎ কোনো আপদ বিপত্তি আর প্রতি কোনো কাজ হল, আমরা ওই বডি থেকে সকলকে সাহায্য করব। তার মধ্যে এসে দিয়েছে বড় তো
অথবা বিশেষ কোন ক্ষেত্রে অর্থাৎ এমন অনুজন হয়ে যায় সেভাবে
আজকে চার চিন্তা হবে ওইখান থেকে এই পত্রিকাটাও করা, আর একটি অস্ট্রেলিয়াতে হবে একটা আমেরিকা,
লন্ডন আমেরিকা অস্ট্রেলিয়া
ওইটাকে দেখে আমি এখন পর্যন্ত স্বীকার করেছিলাম না, কিন্তু আমাদের বডিতে পরিবেদন সমিতিতে আমি প্রস্তাব দিয়েছিলাম এখান থেকে সুযোগ দিয়েছি, এখন আমি বলেছি যে আমরা মঞ্জুর করেছি তোমরা এর জন্য চেষ্টা করো। আমি মনে করি যে সে কিছুদিনের মধ্যেই উদ্ধার হয়ে যাবে। আমি মে মাসের প্রথম সপ্তাহে আমি বাইরে যাবো, তাহলে কোন জায়গাতে আজকে সকালবেলা ভোরবেলা শ্রীপাদ নিকুঞ্জ প্রভু আবেগ ঘরে আমার নিকটে যান এবং জানান যে সকলের যখন ইচ্ছা আছে যে আমার পাশে ঘর যাতে গ্যালারি ছিল, সকলেই যখন বলছে যে সেটা গৌরাঙ্গের রূপে দেওয়া যায় আমার কোনো আপত্তি নাই, তাকে দেওয়া অতএব তিনি স্বেচ্ছাতে আমাদের সকলের মনোভাব যেন তিনি ভাবে ঘরে নিজেই তিনি এটা স্বীকার করছেন। অতএব ওই ঘর গৌরাঙ্গে দেওয়া হবে, যদি এর মধ্যে ওর কিছু খাতা থাকে তাহলে কৃষ্ণ পিতা কমলাপতি আর আচার্য মহারাজ বিবেচনা করে, যদি কিছু টাকা খরচা করে ওর টাকা ফেরত দিয়ে দেবে, কিছু করা হবে না হবে এইসবের বিচার করে দিয়ে আর তার জন্য ব্যবহার করে।
পাতের ঘাট তুমি সময় অনুসারে গেটে চিহ্নিত করবে। যদি কোথাও তুমি বাইরে থাকো, যদি বাইরে থাকো বলছে আমি কর্তৃপক্ষকে এখানে দিয়ে দেব। আমি অত্যন্ত খুশি সকলই পূর্বক আমাদের মধ্যে চলছে। কোনো কঠিন সমস্যা হলে পরস্পর মিলে আমরা সমাধান করছি। অন্য সব জায়গা মারামারি, লাঠালাঠি, মোকাবিলা, মারামারি এসব পর্যন্ত আশা করি যে তোমরা এরকম মিলিত হয়ে চলবে। আমার কথা আরেকটি, কোথাও কোথাও অনুব্রহ্মচারী সম্বন্ধে একটা শোনা যায় দ্বন্দ্বতা প্রকাশ। আমি তাদের নিকটে সবিনয়ে নিবেদন করি, আমাদের আচার ব্যবহারে যেন কোথাও উদণ্ডতা না হয়। যারা এত সিনিয়র আছেন, যারা পরিচালনা করছেন, তাদেরকে যেন তারা সম্মান করে। আর যারা যারা সিনিয়র আছেন তারাও যারা জুনিয়র আছেন তাকে স্নেহপূর্বক তাদেরকে ব্যবহার কন্ট্রোল করতে যাবেন না। কন্ট্রোল করবেন শক্তির দ্বারা, প্রেমের দ্বারা, তাহলে সহজ ভাবে এইটা কন্ট্রোল হয়ে যাবে। অত সকলের কাছে নিবেদন, খুব ভিড় স্থির ভাবতে প্রীতিপূর্বক উপরওয়ালাকে আদর করো, নিজের আলাকে প্রীতি সহকারে যে স্নেহ করে তার যাতে পারমার্থিক কল্যাণ হয় এরকম ধারা আপনার সকলই সহযোগিতা। তাহলে আমাদের ভরিয়ে বেদান্ত রীতি সুস্থ ভাবে সঞ্চালিত হবে আর সকলই আদর্শ রূপে থাকবে। আমি অন্যান্য মঠ থেকে সংবাদ পাচ্ছি, তারা বলছি যে ভরিয়ে বেদান্ত সমিতি কিরকম এত যাত্রী নিয়ে অসুস্থ ভাবে এইসবগুলি সঞ্চালন করছে। এর মধ্যে কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, অসুস্থ ভাবে চলছে। অন্য আমাদের ছাড়ে আর কোনো এমন মঠ নাই যেখানে বিবাদ, বিসম্বাদ, ঝগড়া, বিবাদ সব। অর্থাৎ এইরকম যদি প্রতিপূর্বক আমরা থাকি তাহলে আমাদের গুরুদেবের নামও সমৃদ্ধ হয়, সমিতির নাম উজ্জ্বল হয় এবং আমাদের মঠের সেবক দলের নাম উজ্জ্বল হয়। এই জন্য আমি সবকে কাজ করে অনুরোধ করি, কন্ট্রোল করেন, মারধর না করেন, প্রতি সহকারে আপনার সকল কাজ করেন, স্নেহ করবেন, নিচেওয়ালাকে উপরওয়ালাকে সম্মান দিবেন। এইরকম হলে সুস্থ ভারতের সঞ্চার। কেন আমার কাছে মহারাজের কাছে এরকম নালিশ না আসে যে এইরকম হবে উদ্দণ্ডতা করা। বিশেষ করে পূজ্যপাদ মহারাজের, বামন মহারাজের শরীর একটু অসুস্থ, ওনাকে কোনো রকম হয়ে উদ্বেগ না হয়। আমার আশা যে কলিকাতা মঠে তো আমরা এখান থেকে যাব, ওখানে আমরা সকলে মিলে বসে যাতে ওখানে সৌভাগ্যপূর্বক সব চলে। অন্যান্য মঠেতে খুব সুন্দর ভারতে, সুস্থ ভারতে সকলে সঞ্চালিত, পরস্পর মিলেমিশে আমরা সকলে সঞ্চালিত, যেন আমাদের টাকা প্রতি কোনো আকর্ষণ বিশেষ না থাকে। নিষ্কপট ভাবে আমরা গুরু বৈষ্ণব সেবা করতে পারি আর ভজন সাধন করতে পারি, এই জন্য আমরা সকলে ফিরে আসব সুস্থ ভাবতে। এই বলে আমার বক্তব্য।